Нина Крушенко. Так как я пришла сюда, мы можем поговорить как друзья.
Что вы сделали с Нуфамом?
Ничего.
Нуфам жив?
Да.
Где он?
В доме.
В каком доме?
Так не пойдет. Я же не могу всю информацию сразу тебе дать.
Обманываешь.
Морис, он отправил нам сообщение.
Какое сообщение?
Какая-то пословица персидская. В стене есть мышка. У мышки есть ушки. Морис, Морис.
Слышу, держу телефон.
Мне кажется, она этим что-то хочет сказать.
Что, среди нас есть шпион?
پوچھ میں فرشا سنجری سے معلوم ہوا کہ اسے غلط اطلاعات دی تھیں
اطلاعات غلط نہیں دی تھیں
کیا مطلب
یعنی انہیں بخوبی پتا تھا کہ یہ شخص انتظامی شعبے میں کام کرتا ہے کوئی خاص آدمی نہیں جس شخص کے پاس کوئی خاص عہدہ نہیں اسے کیوں قتل کرنا چاہتے ہیں
البتہ اسی واقعے کے نتیجے میں ادارے میں اس کی حیثیت بدل گئی ہے
کیسے بدل گئی
ابھی چند گھنٹے قبل اسے اس کے پسندیدہ ڈپارٹمنٹ میں ٹرانسفر کر دیا جالہ مویت کے شعبے میں
جالہ مویت
ایک پرانا عشق ہے وہ عورت ہے جو برسوں پہلے اس سے شادی کرنا چاہتی تھی لیکن نہیں کی
اس نے بیرون ملک کچھ سفر کیے ہیں جن کا اس کی نوکری سے کوئی ربط نہیں ہے لیکن سفر ادارے کی طرف سے ہوا ہے جیسے روم کا سفر دبئی برسلز
برسلز میں تو اس کی بہن رہتی ہے
بالکل وہ دو تین بار برسلز گیا ہے ایک سفر میں آفیشیل ٹور کی آڑ میں وہ ہوٹل میں بھی ٹھہرا کیونکہ اسی وقت اس کی بہن لندن گئی ہوئی تھی
آفیشل ٹور کی آر میں گیا کیا مطلب ہے
مطلب یہ ہے کہ سفر کے دوران کاموں کی کوئی رپورٹ اس کی فائل میں نظر نہیں آتی
شاید رپورٹ خفیہ رہی ہو
یہ کیسے ممکن ہے دفتر کا ایک ملازم جو کئی نمائشوں کا منتظم رہ چکا ہو خفیہ مشن پر جائے گا
تم کو یقین ہے کہ رون بخش فارن سرابطے میں ہے
نہیں یقین تو نہیں ہے لیکن مجھے اطمینان ہے کہ اگر رابطہ ہے تو اسی ایک مہینے میں ہمیں معلوم
منزل السلام علیکم.
علیک السلام. میڈم خلج نہیں ہے؟
نہیں.
معاف کیجیے گا.
معافی کی کیا بات ہے، میں جلدی آ گیا.
یہ آپ ہی کا کمرہ ہے، البتہ اس کا اصلی دروازہ اس طرف سے ہے. میڈم خلج آئیں گی تو آپ کو اس کی چابی دے دیں گی. میں ان سے کہہ دوں گی کہ آپ کے کمرے کا ڈائریکٹ نمبر بھی آپ کے لیے کاغذ پر لکھ دیں.
شکریہ.
کوئی بات نہیں، آپ اپنی میز پر تشریف رکھیے.
اچھی بات ہے.
بس ایک آدھ گھنٹے کے بعد کمرے میں آ جائیے تو کام کے بارے میں آپ سے بات ہو جائے.
جی بالکل.
السلام علیکم.
علیکم السلام. دیر نہیں کر دی آج؟
میں نے دیر نہیں کی، آپ جلدی آ گئیں.
روان بخش صاحب آج سے اس کمرے میں کام کریں گے. ان کے کمرے کا ڈائریکٹ نمبر لکھ کر انہیں دے دیجیے اور اس کمرے کی چابی بھی دے دیجیے.
جی بہتر ہے. السلام علیکم.
السلام علیکم.
یہ لیجیے، یہ چابی ہے اور یہ آپ کے کمرے کا ڈائریکٹ ٹیلی فون نمبر.
شکریہ، بڑی مہربانی.
اچھا میں چلتی ہوں.
شکریہ.
ہیلو. جی فرمائیے.
کیا میں میڈم امیری سے بات کر سکتا ہوں؟
کیوں نہیں، لیکن آپ؟
میں ان کا ہسبینڈ ہوں.
اچھا، آپ تھوڑی دیر ہولڈ کیجیے.
جی بہت بہت شکریہ.
امیری صاحبہ، ایک منٹ آپ آ سکتی ہیں؟
ذرا معاف کیجیے گا، کون ہے؟
روان بخش صاحب ہیں، آپ کا فون ہے.
شکریہ. ہیلو،
اگر کام ہے تو فون کاٹ دوں؟
نہیں نہیں، میں تھوڑی دیر بات کر سکتی ہوں.
آپ سیٹ ہو گئے؟
جی.
ہاں اچھا، اس نئے ڈپارٹمنٹ میں فورن کا سفر کم ہوا کرے گا نا؟
ہاں، اب ہم دونوں ایک ساتھ سفر پر جا سکیں گے.
سچ میں اس نئے شعبے میں فرصت رہا کرے گی نا، ہے نا؟
وقت تو زیادہ ہے لیکن میرا کام بہت حساس ہے.
اچھا دیکھو، میلاد اور مریم گھر پر ہیں، بہت خوش ہیں، بہت زیادہ خوش ہیں، اور آپ ان کو اپنا ڈائریکٹ نمبر بھی دے دیں، بچوں کو فون کر دیں پلیز.
یہاں سے اب میں ڈائریکٹ فون نہیں کر سکتا ہوں.
ارے کیوں؟
یہ بہت حساس شعبہ ہے،
بہت زیادہ فون آتے ہیں. کہا ہے کہ نجی بات کے لیے موبائل کا استعمال کیا جائے.
اچھا ٹھیک ہے، آپ یہی بات بچوں کو فون کر کے بتا دیں، ان کو زیادہ منتظر نہ رکھیں.
ٹھیک ہے.
ارے ہاں معاف کرنا،
ایک بات مجھے شروع میں ہی کہہ دینی تھی.
کون سی بات مجھ سے کہنی تھی؟
میں آپ کو نئے عہدے کی مبارکباد دیتی ہوں.
یہ عہدہ تمہاری قربانیوں کا نتیجہ ہے.
ہم نے تو کچھ بھی نہیں کیا، آپ کی اپنی صلاحیت تھی. واقعی میں مجھے خوشی ہے کہ آپ ایسے شعبے میں پہنچ گئے ہیں کہ اب آپ خوب اچھے طریقے سے ترقی کر سکیں گے.
یہاں بھی تم میرے ساتھ ہو، مجھے ہرگز اکیلا نہ چھوڑنا.
میں اکیلا نہیں چھوڑوں گی.
اچھا بچوں کو فون کر دیں.
ٹھیک ہے، ضرور.
خدا حافظ.
خدا حافظ.
slava vur ekeles. Lafımı artık yiyerek çor zora vur çiğ eke. An hangisi?
Bir an hangisi tasi. Kağıkis dursa eke. Şorayın el morat sel tak. Ekelen versen vuru garke mire.
Veref marsın sir.
Laf.
Terörist hangi meçe? Aslında nafkin antit abili kalıbur barthe. Derçiki de onun içe. Elçem kara haberil. Kırma min kere uçun. Men terörist şenk.
तो मुझसे उम्मीद करते हो कि उसके लिए हुक्म सादिक करवाऊं जिसे मुसाद कत्ल करना चाहती थी? तो कहां गया तुम्हारा साल है साल का तजुर्बा?
इसी तजुर्बे की बुनियाद पर मैं आपसे दरख्वास्त कर रहा हूं।
मुस्तफा, तुम जानते हो कि यह सब कुछ शक गुमा की बुनियाद पर है। एक मामूली तजिए की बुनियाद पर किसी की निगरानी कराई नहीं जा सकती।
डॉन बख्श कोई मामूली आदमी नहीं है।
लेकिन वो एक आम मुलाजिम है ना?
हाँ, और यही चीज शक पैदा करती है। दफ्तरी काम करने वाले एक आम मुलाजिम के टारगेट किलिंग की कोशिश क्यों?
तुम भूल गए कि नासिर के बहुत अहम सोर्स ने टारगेट किलिंग का मंसूबा भाप लिया था। अच्छा ये बताओ, नासिर के सोर्स पर भी तुम्हें शक है?
नहीं, लेकिन इतना जानता हूँ कि जब कोई खुफिया काम अंजाम दिया जाता है तो सिर्फ दो या तीन ही लोग असली मिशन से बाखबर होते हैं।
अच्छा, तो अब मुझे काम सिखा रहे हो, मुझे सबक सिखा रहे हो?
नहीं, लेकिन तुम दिल से मुतमईन नहीं हो पा रहे हो, क्योंकि तुम नहीं चाहते ऐसा हो, इसलिए छुपा रहे हो।
तुम बैठो। रवान बख्श तो खुद भीड़ चढ़ा है। मैं जज से किस तरह ऐसे शख्स की जासूसी का ऑर्डर ले सकता हूँ, तुम बताओ।
शायद रवान बख्श को जानबूझकर भीड़ चढ़ाया है ताकि हम और तुम गलत फहमी में मुब्तला रहें।
यानी तुम्हारा मतलब ये है कि सब दिखावा था?
ऐसा भी हो सकता है।
कितना बड़ा रिस्क है, दहशतगर्द उसे कत्ल कर देते तो क्या होता? अगर कुछ वक्त गुजरने के बाद तुमने इसी जगह बैठकर कहा कि तुम्हारे सारे अंदाजे गलत थे, तब?
सब कुछ मुमकिन है।
सवाल यह है कि सिर्फ दिखावे के लिए रवान बख्श को मौत के मुंह में क्यों डालेंगे? अगर हम उनकी प्लानिंग न समझ पाते और हम उनकी गाड़ी बुलेट प्रूफ न करते तो इस वक्त रवान बख्श कहाँ होता? अगर वाकई उनसे थोड़ी सी भी चूक हुई होती तो इस वक्त उसकी लाश जमीन पर पड़ी होती।
देखिए, सिर्फ एक आम सी निगरानी से सारे शकूक दूर हो जाएंगे। वैसे मैं भी तहे दिल से ही चाहता हूं कि रवान बख्श के सिलसिले में मेरा शक गलत हो।
मुझे तो इत्मीनान नहीं हुआ, अलबत्त तुमने मुझे बहुत थका दिया। एक शर्त पर जज के पास जाऊंगा मैं।
किस शर्त पे?
उसके घर और फैमिली की निगरानी नहीं होनी चाहिए और सिर्फ 3 हफ्ते का वक्त मिलेगा।
शर्त कबूल है।
मुस्तफा,
कुछ शर्तों के साथ तैयार हो गए।
अच्छा, शर्त सख्त तो नहीं है?
नहीं, तुम जाओ आज ही रात को साथियों से कह दो कि अपना काम शुरू कर दो।
खुदा हाफिज। हेलो। हाँ बेटी, मैं ठीक हूँ। हाँ, आज रात तुम्हारी प्रैक्टिस के बाद पहुँच जाऊँगा, उसके बाद हम लोग साथ में बाहर जाएंगे। बिल्कुल बिल्कुल, मैं वादा। ठीक है, ठीक।
पहली मंजिल।
मुस्तफा आ गया?
हाँ, हकानी की इजाज़त ले ली है। मैं सादिक और रसूल को भी बताने जा रहा हूँ।
बहुत अच्छा। अच्छा सुनो, वो लोग वहाँ रवाना होने से पहले मुझे एक फ़ोन कर।
ठीक है।
मैं दिन में पढ़ाई करता हूँ, रात में टेलीफोनी टैक्सी पर काम करता हूँ। रात 9 बजे से सुबह 7 बजे तक अब्बू की इस खटारा गाड़ी को चलाता हूँ। मेरे अब्बू का सारा सरमाया बस यही गाड़ी है, और दरदश्त में 120 गज का एक अपार्टमेंट है, और अपार्टमेंट भी 35 साल पहले का है।
24 घंटे में सिर्फ 4 घंटे घर पर रहते हो, 2 घंटे सोते हैं, सुबह 7 बजे आते हैं, 9 बजे तक सोते हैं, 9 बजे फिर रवाना हो जाते हैं, शाम में 7 बजे आते हैं, तो हम रात का खाना साथ खाते हैं। अरे ये मेरे अब्बू हैं।
सलाम अलैकुम डॉक्टर साहब।
अलैकुम सलाम।
खैरियत से हैं? बहुत अच्छा हुआ है।
मैं आपसे बहुत माजरा चाहता हूं।
ये क्या बात हुई? बहुत
मैं गलत टाइम पर आ गया।
है सामी साहब डायरेक्टर हैं।
कैसे हैं?
बहुत खुशी हुई, बड़ी जहमत की आपने।
मोहतरमा पुरखंदा असिस्टेंट डायरेक्टर हैं, और है सामी साहब की अहलिया भी हैं।
सलाम अलैकुम।
और सियावश साहब भी स्क्रिप्ट राइटर हैं।
माफ कीजिएगा,
मैं लेक्चर भी हूं, मेरे क्लास फेलो भी हैं।
माफ कीजिएगा, मुझे मालूम नहीं था।
नहीं, कोई बात नहीं, अच्छा किया आप, तशरीफ रखिए, खुशी हुई।
कोई हर्ज
नहीं, आप बिल्कुल आराम से बैठिए, बिल्कुल आराम से।
थैंक यू,
माफ कीजिए।
I'm better.
चलें।
मैंने खुद ही शादी का फैसला किया।
चलो टेलीविजन देखते हैं, 9 बजे तक चले जाएंगे।
मैंने खुद ही शादी का फैसला किया, अपना घर बसाने का फैसला किया। मेरे अब्बू ने मजबूर नहीं किया। अबू तो अपने बड़े बेटे का खर्च देने को तैयार थे, लेकिन मैंने फैसला कर लिया था।
मैंने खुद ही शादी का फैसला किया, किसी ने मजबूर नहीं किया। मेरे वालिद ने मुझ पर छोड़ दिया।
1 साल हुआ था कि वो हमारी गली में आए थे। हमारा फ्लैट गली के बीच में 4 मंजिला इमारत के अंदर था। हाँ, उनका अपार्टमेंट गली में 5 मंजिला इमारत में था। सुबह जब वो यूनिवर्सिटी जाती थी तो मैं उसे देखता था। वो बहुत अलग थी दूसरों से।
अरे अबू, क्या हम मशरकी साहब को मेट्रो तक छोड़ सकते हैं?
हाँ क्यों नहीं। मशरकी साहब, अरे भाई एक मिनट, जाओ तुम, जाओ जाओ गाड़ी में, तशरीफ लाइए भाई।
तवक्कुल साहब, आपको थिएटर से दिलचस्पी है?
अब्बू ने बहुत से ड्रामे पढ़े हैं, मॉलियर से लेकर जदीद ड्रामों तक। शेक्सपियर के ड्रामे भी इन्हें बहुत पसंद हैं, हर ड्रामा 2-3 बार पढ़ चुके हैं। और उनका पसंदीदा ड्रामा किंग लियर है, इस पर एक मकाला भी लिखा है। एक अच्छे शेक्सपियर शनास हैं।
अरे नहीं भाई, इतना मबालगा ना कर बेटी। मैं ड्रामा और थिएटर इस तरह की चीज़ों से बहुत दिलचस्पी रखता हूँ। शेक्सपियर को भी वाकई बहुत पसंद करता हूँ, लेकिन शेक्सपियर शनास होना अलग बात है। मैं थिएटर वालों के सामने ऐसी बात नहीं।
तवक्कुल साहब, आपने मेरे ड्रामे का मुताला किया?
ये कैसे मुमकिन है कि जिस ड्रामे में मेरी बेटी अदाकारी करे, मैंने?
वाह, क्या बात है। अच्छा, आपकी क्या राय है?
अच्छा तो एक बात बताओ, अब तक कितने ड्रामे लिख चुके हैं?
ये मेरा दूसरा ड्रामा था।
वाकई?
जी हाँ।
ये दूसरा ही ड्रामा है जो तुमने लिखा?
जी हाँ। अच्छा, तो ये खराब था?
ज़बरदस्त, मेरे ख्याल में तो वाकई शानदार था। दूसरा ही ड्रामा लिखा है, اس میں سماجی پہلو بھی اٹھایا اور بڑے اچھے انداز میں لکھا، طنز و مزاح بھی ہے اور واقعی انسان بار بار ہنس پڑتا ہے، بہت متاثر کن ہے، زبردست، بہت شاندار لکھا ہے میرے خیال میں، بہت اچھا ہے میرے خیال میں۔
اللہ کا شکر ہے۔
بس ایک سوال ہے۔
شکریہ۔
بس ایک سوال
ہے، فرمائیں۔
تمہارے اس ڈرامے کا اصلی کردار، جو ڈرامے کا ہیرو ہے، وہ تمہاری اپنی شخصیت سے کتنا قریب ہے؟
کافی حد تک جناب، میں نے اپنی زندگی میں تمام تر مشکلات کا سامنا کیا ہے، لیکن ہمیشہ کوشش کی کہ کبھی مایوس نہ ہوں، نا امید نہ ہوں، اور آج تک مایوس نہیں ہوا۔
جب ہم زرنگار گلی میں آئے تو اس کا گھر گلی کے بیچ میں تھا۔ اتفاق سے ہم دونوں ایک ہی وقت جاتے تھے یونیورسٹی۔ پہلے دن سے میں سمجھ گئی کہ وہ بالکل الگ قسم کا ہے۔
میں نے اپنا فیصلہ کر لیا، اپنی ماں کو بھی تیار کر لیا تھا۔ میں رشتہ لے کر اسی گھر پہنچ گیا، لیکن میرے ابو ساتھ نہیں تھے۔
جب وہ اپنی امی کے ساتھ میرا رشتہ لے کر آیا تو میرے والد دوسرے کمرے میں چلے گئے۔
ویٹرنری ڈپارٹمنٹ کا ریٹائرڈ ملازم، 30 سال کی نوکری کے بعد ہاتھ خالی تھا۔ ان کو شرم آ رہی تھی کہ ان کا بیٹا گھر، گاڑی اور پیسے کے بغیر ہی رشتہ لے کر جا رہا ہے۔
میرا ابو ٹرانسپورٹ میں 25 سال کی نوکری کے بعد 90 میٹر کا ایک فلیٹ خرید سکے تھے، جس میں ایک بیٹا اور 4 بیٹیاں رہتے تھے۔
میری خوش قسمتی تھی کہ اسے گھر والوں نے میرا مستقبل دیکھا، آج کی حالت نہیں۔
میری خوش قسمتی تھی کہ اسے گھر والوں نے جہیز نہیں مانگا۔
2 کمرے کا گھر ہم نے گلی کے آگے کرایہ پر لے لیا، یونیورسٹی سے ملنے والے لون سے۔
کپڑوں کا ایک سوٹ کیس لے کر میں اس کے گھر چلی گئی۔
میرے سارے دوست تو مجھ سے کہتے تھے تم پاگل ہو گئے ہو یار، بالکل پاگل۔
پاگل میں نہیں ہوئی، میں نے سب سے کہہ دیا۔
سب مجھ پر ہنسے، میرا خوب مذاق اڑایا، لیکن میں اپنی بات پر ڈٹا رہا۔ ہم ایک دوسرے کو چاہتے ہیں۔
میں جھوٹ نہیں کہتی۔
ہم سب پر ثابت کر دیں گے کہ عشق کے سائے میں اس شہر میں زندگی بسر کی جا سکتی ہے۔ عشق مرا نہیں ہے، امید مری نہیں ہے، ہم ایک دوسرے کے عاشق ہیں۔
امی جان السلام علیکم۔
علیکم السلام۔ اتنی بارش ہے پیدل کیوں آئے ہو؟ فون کر کے ٹیکسی منگوا لیتے۔
کتنا پیارا موسم ہے، سردی تھوڑی ہو رہی ہے؟
سردی کا موسم ہے اور سردی نہیں ہو رہی، وہ بھی جو تم ذرا ٹھنڈی ہوا میں بیمار ہو جاتے ہو، میرے سامنے بڑے بہادر بنتے ہو کاغذ کی شیر۔
امی بھوک سے پاگل ہو رہا ہوں، کھانا کیا پکایا ہے؟
جب تک تم گرم پانی سے نہاؤ گے نہیں، نزلے کی دوا نہیں کھاؤ گے، تمہیں کھانا نہیں ملنے والا۔
ٹھیک ہے، جیسا حکم آپ کا، میں آپ کا خادم ہوں۔
مجھے خادم نہیں چاہیے، پہلے جیسا کہہ رہی ہوں ویسا کرو۔
ٹھیک ہے میڈم، چلیے، میں بھوک سے مر رہا ہوں۔ چلیے 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 چلیے۔
کھانے میں کوفتہ پکایا ہے۔
کوفتے؟ ارے کوفتے مجھے بہت پسند ہیں۔
ہیلو۔ جی ہاں،
یہ روان بخش صاحب کے کمرے کی چابی ہے، یہ میڈم معید کے کمرے کی چابی ہے، آپ لوگ اپنا کام کریں، جب کام پورا ہو جائے تو دروازوں کو لاک ضرور کر دیں، چابیاں اپنے ساتھ لے جائیں، یہ مین گیٹ کی چابی ہے۔
رسول جام اس پر بیٹھو، میری بات سن رہے ہو؟
ہاں سن رہا ہوں۔
مانیٹر کون کرو؟
آن کر دیا۔ تم خود تو کیمرے کے سامنے ہو، ذرا سر کنارے کرو۔
ٹھیک ہے،
آواز؟
رسول تم کچھ بولو۔
ون ٹو۔
منزل ہے نہ ہم دم ہے، کچھ ہے تو اگر دم ہی دم ہے، میں اس دنیا میں اکیلا۔
میں نے کہا کچھ بولو، یہ تو نہیں کہا تھا کہ گانا گاؤ۔
میں اپنے دل کا حال بیان کر رہا
ہوں۔ گانے دو نا یار، آواز بھی اس کی کافی اچھی ہے، اچھا گا رہا ہے۔
ٹھیک ہے، تمہیں گانے کی اجازت مل گئی ہے۔
منزل ہے نہ ہم دم ہے، کچھ ہے تو
Извини, я опоздал.
Хочешь, чтобы меня выгнали с работы?
Не наплевать на Саакяна. Ты не нуждаешься в этой работе. И твою маму мы заберем с нами.
Заберем?
Мы вернемся в Москву. Ты сегодня же позвонишь твоей маме и скажет, чтобы она передала Саакяну, что хочет несколько дней остаться с нами. За этих несколько дней я должен делать кое-что важное. После чего мы вернемся в Москву.
Ты деньги получила от этого Иронца?
Да. И столько, что нам хватит вернуться и начать новую жизнь.
Авраам, мы столько лет любим друг друга. Мы поженились по любви. Мы не должны обманывать друг друга.
Я не обманываю тебя.
Ты говорил, что вступил в какую-то организацию коммунистическую. Эта коммунистическая организация была создана в Иране. Их цель была найти патриотов-евреев. Они не хотят, чтобы евреи вернулись в Израиль. Они убивают людей.
Кто тебе сказал такую ерунду?
Неважно, кто сказал. Скажи мне, это правда? Ты член этой организации.
Ты знаешь, что я никогда не повторю ошибки моего отца из-за моих плохих воспоминаний о коммунистах. Ты долгое время жила со мной. И ты знаешь, что я верю в Бога. Почему ты такие вещи говоришь?
За большие деньги вера может и пройти. Это наша самая слабая сторона.
У меня нету слабости в этом вопросе. Главное, что в Иране больше нету коммунистической организации. И тот, кто тебе об этом сказал, наверняка у него другие затеи. С кем ты говорил обо мне в Иранце? Скажи мне имя этого человека.
Я ничего тебе не скажу, пока ты мне не скажешь, кто этот иранец и чем он занимается.
Ладно. Я тебе все расскажу. Но ты не должна это обсуждать с кем-нибудь. Если ты кому-нибудь об этом расскажешь, мы не можем вернуться в Москву. Они нам жить не дадут. Поняла?
Я поняла.
Доктор сказал, что ты сегодня можешь кушать кебаб. При условии, что потом не будешь ни с кем разговаривать и будешь отдыхать.
А почему ты это для себя не принес?
Пока ты не съешь, я ничего не могу кушать. Разве не решили?
Не могу, Данил. В этой фотографии мои дети. У меня всего две фото с ними.
Но каждый раз, когда ты смотришь фото на твоих детей, ты поневоле вспоминаешь твою предательницу, жену.
Да. Ты прав. Но 20 лет я не видел моих детей. Бессовестные, не разрешает им даже звонить мне. Не отправил ни одного фото, чтобы я посмотрел, как выросли мои дети. Ты знаешь, как трудно человеку, который 20 лет не видел своих детей. И нет надежды, что когда-нибудь увидит их. Трудно. Даниэль, очень трудно.
Куш, прости, что напомнил о твоем прошлом. Доктор сказал, что в таком состоянии тебе нельзя кушать.
Да.
Марис, это ты?
Да, это я. Ты говоришь на русском?
Когда ты не способен выучить английский, мне приходится учить русский.
Ты сейчас здесь, Оля?
Нет, я звоню из моего дома.
Что случилось, что спустя 5 лет ты вспомнил обо мне?
Хорошо выучил русский, подумал позвонить тебе.
Я сейчас не могу так говорить, как раньше. Что ты хочешь?
Неделю назад я поехал в Израиль и понял, почему ты там. Знаю, что уже некоторое время борешься с болезнью. Еще знаю, что у тебя такая сила воли, что просто так ты не сдашься.
Ты что, позвонил, чтобы утешить меня, да? Ты хочешь что-то сказать? Ну, говори.
Постепенно Иран становится сверхдержавой в регионе. Если так продолжится, не Ирак разделится, и Башар Асад уйдет.
Мы это поняли раньше тебя. Что ты предлагаешь?
Операция, которую ты запланировал, очень медленно двигается.
Ты не мой босс, чтобы со мной так говорить.
Но я близкий советник твоего босса.
Ты твою идею передай моему боссу.
Марис, ты постарел, устал, болеешь. Ты должен...
Мои мышления не старые, не усталые и не больные.
Марис, не надо недооценивать твоего соперника. За эти годы, пока ты отдыхал, твои соперники стали умнее и сильнее. Они смогли войти во все круги, которые против тебя. Может, даже и в твои круги тайно вошли.
Я не хочу больше тебя слушать.
Хорошо. Дай мне напоследок передать слова твоего босса. Если в течение месяца не выполнишь операцию, ему придется поставить кого-то другого на твое место. А тебя навсегда отправить на пенсию.
Ты все сказал?
Да.
Тогда слушай мое последнее слово. Из-за таких глупых советников, как ты, Средний Восток сейчас находится в ужасном состоянии.